Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Prabhupada samay photo thala bandhakaran jadi ayadhame rupe photo tulte chaten to Prabhupada pare ami samay debo ekon আমাকে কান দিতে হবে পরে পরে মাতাজি শুনুন অনেকে বলে যে আমরা সাধু দর্শন করতে চাই কিন্তু সাধুকে আমরা চোখে দ্বারা দেখতে পাই না কানে দ্বারা দেখা থেকে আমরা বুঝতে পারি না কিছু অনেক বেজাল লোক অনুকরণিক লোক যে কোনো ব্যক্তি এরকম কাপড় পরতে পারে কিন্তু তাদের কি বাণী আছে তাদের কি সন্দেশ আছে তা শোনা থেকে তাদের গুণ আমরা বুঝতে পারি কালকে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বত ঠাকুর 150তম ব্যাস পূজা মহোৎসব উদযাপিত ছিল ইনি হলেন সাধু হয়তো আপনারা ভাবছেন যে আমি এই অধম যে আপনাদের উপরে বসে আছেন আমি হচ্ছি সাধু মহারাজের দর্শনের জন্য আমরা আসছিলাম ইনি হলেন প্রকৃত সাধু মহাপুরুষ এই শব্দ আমরা বলি কিন্তু কত মহান ইনি ছিলেন এবং আছেন সেটা আমরা মাপ করতে পারি না অনেকে তাদের ভাব স্বভাব চরিত্র বাণী বুঝতে পারেননি কারণ তিনি হলেন অপ্রাকৃত আমরা সকলে এই জড় জগতে আছি তার কারণ কি কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ আমরা কৃষ্ণ থেকে ছুট হচ্ছি আমরা কৃষ্ণ থেকে দূরে থাকি কারণ আমরা জড় জগতে সব কিছু যা আছে সেটা আমরা ভোগ করতে চাই ঈশ্বর হম অহম ভোগী এই ঐশ্বরিক ভাব নিয়ে আমরা জড় জগতে থাকি মহাপুরুষ হচ্ছেন কে মহাপুরুষ হচ্ছেন বৈকুণ্ঠ পুরুষ মানে ভগবান নারায়ণ এবং তাদের সকল পার্ষদগণ আমরা নিজে কর্মফল অনুসারে জন্ম পাই কত জন্ম হয়ে গেল আমার কত জন্ম হয়ে গেল এখানে নির্মাণ চলছে অনেক ধুল আসে এই ধুলের মধ্যে কত কর্ণ আছে, সারা জগতের মধ্যে কত অণু আছে, গণনা সম্ভব আছে কিনা? অসম্ভব। কিন্তু যদি সম্ভব হতো তো তা সংখ্যা থেকে আরও অনেক বেশি বড় সংখ্যা আছে আমাদের জন্ম এবং মৃত্যুর সংখ্যা, সেই জন্য অনাদি বলে। অনাদি কর্ম ফলে পরি ভবার্ণব জলে, থরি বারে না দেখি উপায়, আমাদের উপায় নাই এই পুনরাপি জননম পুনরাপি মরণম এই দুর্দশা থেকে মুক্ত হওয়া। কিন্তু তাদের নিজের কৃপায় মহাপুরুষেরা সেই জগৎ থেকে আমাদের মধ্যে উপস্থিত হন এবং আমাদের উপায় প্রদান করে। সেই উপায় এই কলিযুগে হচ্ছে হরে নাম এইব কৈবলম খলৌ নাশ্চৈব 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 গতিরন্যথা। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বর ঠাকুর প্রভুপাদ তাদের তথাকথিত জন্ম অবিভাব পুরী ধামে ছিল। তিনি বিশেষ করে বেঙ্গালীদের মধ্যে প্রচার করেন, মাতৃভাষা বেঙ্গালী ছিল, বেঙ্গালি পরিবার, কিন্তু অবেঙ্গলি ছিলেন। সরস্বতী ঠাকুর অবেঙ্গলি ছিলেন কারণ তিনি বৈকুণ্ঠ পুরুষ ছিলেন, সাধারণ বেঙ্গলি ছিলেন না, অসাধারণ বেঙ্গলিও ছিলেন না, অবেঙ্গলি ছিলেন। সেই সময় পশ্চিমবাংলায় আর পূর্ব বাংলায়, বিশেষ করে পূর্ব বাংলায় প্রায় সবই লোক, বিশেষ করে যারা হিন্দু সম্প্রদায় ছিলেন, সবাই জানতেন এই শ্লোক, হরে নাম এইব কৈবলম খলৌ নাশ্চৈব 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 গতিরন্যথা। এবং অনেকে হরে নাম করতেন। তো শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের বেঙ্গালীদের মধ্যে প্রচার করা কি প্রয়োজন ছিল? অনেক লোক হরিনাম করতেন, তো কি প্রয়োজন ছিল বেঙ্গালীদের মধ্যে প্রচার করা? বিশেষ করে এই ঢাকা শহর, সেই সময় এই ঢাকা শহরে বিকল্প নাম ছিল দ্বিতীয় বৃন্দাবন। ঢাকা শহর আজকের মতো অত বড় ছিল না, মনে হয় সেই সময় পুরো জনসংখ্যা আধা কোটিও ছিল না, এখন অসংখ্য। আমরা সর্বপ্রথমে আমি এখানে ঢাকায় সর্বপ্রথমে আসলাম 1979 সালে। আমাদের ওই কিরায়া ঘরে আমাদের আশ্রম ছিল তেজগুনি পাড়ায়, সেইটা ওই ঢাকার শহরে সীমা এক ওর একটু আগে ছিল গুলশান। সেই পর্যন্ত তেজগুনি পাড়ায় সেটা ও নতুন ছিল, পুরাতন পুরানো ঢাকা কোথায় কোথায় ছিল, এখানে স্বামী বা ওই বুড়িগঙ্গা পাশে ছিল, সাকরি বাজা মতি ঝিল, সেই সময় মতি ঝিল ঝিল ছিল, পুরানা ফলতান ওইসব জায়গায়। দ্বিতীয় বৃন্দাবন বলা যেত, কারণ প্রায় প্রত্যেক সড়কে কমপক্ষে একটা রাধা কৃষ্ণ মন্দির ছিল, এবং প্রতিদিন সন্ধ্যায় কীর্তন চলত। প্রায় সকল বাড়ি থেকে সকালবেলা ঘণ্টায় ধ্বনি শোনা যেত, পূজা করা ঘণ্টে। সন্ধ্যায় কল কারতালে ধ্বনি, হরি কীর্তনের ধ্বনি। এইরকম অবস্থায় প্রচার করা কি প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল কারণ হরে নাম হরে নাম হরে নাম এইব কেবলম, এই কথা জানলেও এবং হরি কীর্তন করলেও শুদ্ধ নাম এবং নাম অপরাধের মধ্যে কি পার্থক্য আছে কেউ বুঝিনি, কেউ শুনিনি, সেই সম্বন্ধে কিছু জ্ঞান ছিল না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ এখানে এসে সকল বৈষ্ণবকে বলেছেন যে সব কিছু যে আপনারা করছেন সেই সকল ভুল আছে, ভক্তি বিরুদ্ধে। লোকের অবাক ছিল সেই কথা শুনে, ভক্তি আমরা করি, হরিনাম আমরা করি, রাধা কৃষ্ণ সেবা আমরা করি, ভাগবত পাঠ আমরা শুনি, আমরা দীক্ষিত আছি, তিলক অনেক লোক তিলক ধারণ করতেন, প্রায় সবাই জাত গোসাই শিষ্য ছিলেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে এইসব ঠিক নাই, সেজন্য তাদের প্রচারকের ভক্তি প্রদীপ তীর্থ মহারাজ ওই গড়িয়া মাঠে প্রচার দল তো সর্বপ্রথমে এখানে আসে, তাদের সুন্দর স্বাগত পেয়েছেন, কিন্তু তাদের কথা শোনার পরে স্বাগত হল না, কারণ তারা বলেছেন যে এইসব জাত গোসাই তো পেট বড়ানোর জন্য দীক্ষা দেয়, ওই মন্ত্র যে যা তারা দেয় মন্ত্র তো ঠিকই, কিন্তু সেই মন্ত্র থেকে কোনো লাভ হয় না, প্রাণহীন মন্ত্র। প্রাণ আছে যা, প্রাণ আছে তার, সেই হেতু প্রচার। স্বার্থের জন্য ভক্তি করা ভক্তি হয় না, সেইটি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ প্রচার। তো ভক্তির নামে আমরা যদি অভিনয় করি সেটা ভক্তি হতে পারে না। ভক্তি আনন্দময় আছে, জীবের স্বরূপ আছে, জীবের মূল স্বভাব আছে আনন্দময় হওয়া, সচ্চিদ আনন্দ। কিন্তু এবং জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের সেবা করলে সেই সেবা করে থেকে স্বভাবত আমরা আনন্দময় হয়ে যাই। কিন্তু ভক্তি যদি আমরা নিজের আনন্দ সৃষ্টি করার জন্য করি, তাহলে সেই ভক্তি হবে না। চৈতন্য মহাপ্রভুর প্রচারিত ভক্তি, বিশেষ করে শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদের দ্বারা প্রচারিত হল, সেই জন্য এই গৌড়ীয় সম্প্রদায়ের অননাম আছে রূপানুগ সম্প্রদায়। রূপ গোস্বামী নির্ধারণ করেছে যে ভক্তি, যা ওই ভক্তি শব্দ থেকে কি ধারণা, কি বস্তু নির্ধারিত হয়, অনাবিলাসিতা শূন্যম জ্ঞানকাম আদ্যনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তিরুত্তম। কামমিশ্র ভক্তি শুদ্ধ হয় না, জ্ঞানমিশ্র ভক্তি শুদ্ধ হয় না। মাছ অন্ডা মাংস মিশ্র ভক্তি শুদ্ধ হতে পারে না। যেই কোনো কিছু আমরা যদি স্বার্থের জন্য করি, ভক্তি নামেও, সেটা ভক্তি হতে পারে না। চৈতন্য মহাপ্রভুর প্রচার আছে, কৃষ্ণার্থেই অখিল চেষ্টা। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বর ঠাকুর প্রভুপাদ এটা লক্ষ্য করেছে এবং প্রচার করেছে যে প্রায় সব ভক্তি প্রচারক সব কিছু ভালো করে বলতে, তবু তার হৃদয়ের মধ্যে সাথের ইচ্ছা আছে, আমি খুব সুন্দর মধুর কথা বলি, সবাই সেটা ভালো লাগে এবং আমাকে যথেষ্ট দক্ষিণা দেয়, যা দ্বারা আমি খুব কুশলভাবে থাকতে পারি, আমার কোনো অভাব থাকে না। আমরা প্রচার করি কিন্তু নিজের সংসার চালাতে হবে, লোকের শিষ্যের দক্ষিণা দেয় এবং এই ভালো হচ্ছে, তাদের উপকার হয় যদি আমার সেবা করে। এবং আমার স্ত্রীর সুন্দর, আমার স্ত্রী তো শুধুমাত্র সুন্দর দামি টাঙ্গাইল শাড়ি পরে, কোনো সাধারণ শাড়ি নাই। আসল গুরু কে? আসল গুরু সেই মহাপুরুষ আছে যে সব কিছু যা গ্রহণ করে কৃষ্ণে সেই বাহিনী যুক্ত করে, নিজের সাথে কোনো চিন্তা থাকে না। যে এইভাবে প্রচার করে যে ভক্তি আনন্দময় আছে কিন্তু মনোরঞ্জনের ব্যাপার না। অনেকেই সেই রকম প্রবচন করে, সেটা শ্রোতা দেয় মনোরঞ্জনের জন্য, বিষয় আছে কৃষ্ণলীলা কিন্তু সেইভাবে বলে যাতে লোক খুব খুশি, খুব খুব সুন্দর আছে। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বর ঠাকুর প্রভুপাদ হলেন ভগবতে সাধু দেয় বর্ণনা প্রতীক ছিলেন, শান্ত এব ছিন্দন্তি মনোবীয় সঙ্গম উক্তিবিহি। আসল সাধুকে ভাগবতে শ্রী কৃষ্ণ বলেন সাধুর লক্ষণ বিভিন্ন জায়গায় ভাগবতে বর্ণিত আছে। একটা আছে এই শান্ত এব ছিন্দন্তি মানবীয় সঙ্গম উক্তিবিহি, সাধু হচ্ছেন যিনি তিনি লোকদের মানসিক আসক্তি ভৌতিক আসক্তি তার তীব্র বাণী দ্বারা কেটে দেয়। শিল ভক্তি সরস্বর ঠাকুর প্রভুপাদ এইভাবে প্রচার করেন যে যারা আমাদের খুশি করার জন্য প্রচার করে তারা আমাদের শত্রু আছে, কারণ এই জড় জগতে সুখী হওয়া চেষ্টা এবং সেই ধারণা যে এই জড় জগতে আমরা সুখী হতে পারি, ইন্দ্রিয় তর্পণ দ্বারা আমরা সুখী হতে পারি, কৃষ্ণ লীলা শ্রবণ করা মনোরঞ্জনী ভাবে আমরা সুখী থাকব, এই সকল ধারণা হচ্ছে জীবে প্রকৃত উপকারে বিরুদ্ধ। সেই জন্য খুব কম লোক শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বর ঠাকুরের প্রচার গ্রহণ করতে রাজি ছিল। সবাই মনে করতেন যে আমাদের গোসাই আছে, অনেক গোসাই আছে, তাকে আমরা ভালো লাগি, তার আমাদের আশীর্বাদ দেয় এবং যে আমাদের জীবনে পরিবর্তন করা প্রয়োজন আছে সেটা বলে না। তোমরা যা সব কিছু যা তোমরা করে ঠিক আছে করো, আমাকে দক্ষিণা দাও এবং আমি আশীর্বাদ দেব এবং তোমরাও সুখী থাকবে আমিও সুখী হব। কিন্তু সেই সুখ হচ্ছে জীবদের শত্রু, সেইভাবে মনে কর যে হ্যাঁ সাধুদের আশীর্বাদ দ্বারা আমরা কুশলে থাকি, কিন্তু সেই কুশলটা আমাদের শত্রু, সেই তথাকথিত কুশলটা যাদের মূল আছে সংসারিক আসক্তি সেটা কৃষ্ণ ভক্তি থেকে অনেক দূর আছে। বেশি লোক এই সব কথা শুনতে পারত না। এই সাধু আসছেন এবং বলছেন যে আমরা কীর্তন যা করি, আমরা সেবা যা করি, আমরা সাধু সেবা যা করি, সেই সকল হচ্ছে মেকি, আমাদের সকল গুরু আমাদের দীক্ষা কোনো মূল্য নাই, এইরকম প্রচার করেন। সেই জন্য এই সকল গোসাইদের থেকে একটা ঘোষণা ছিল সকল ঢাকা শহরে বৈষ্ণবগণ এইসব গরিয়া মাঠে প্রচারকদের কোনো আশ্রয় দেওয়ার উচিত না, থাকার জায়গা দেওয়ার উচিত না, জলও দেবে না, অত কষ্টের মধ্যে তারা প্রচার করেছেন, তবু যে কোনোভাবে চেষ্টা করেছেন প্রচার করা। শিল ভক্তি সর ঠাকুর প্রভুপাদের আদেশ এবং মার্গদর্শন অনুসারে একটা গ্রন্থ প্রকাশিত হলো, আচা ও আচার্য। কে আছে গুরু, কে আছে আচার্য? এই বড় পদবী আচার্য কি রকম পুরুষ উপযুক্ত আছে আচার্য নামে ভূষিত, কিরকম? তো আচার্য তো সর্বপ্রথমে দেখতে হবে দাদা আচা, বলছিলাম যে সাধু খানে দ্বারা বুঝতে হবে, কিন্তু তার আগে কিছু দেখতে হবে, তাদের আচা কি আছে, আচরণ কি আছে দেখতে হবে। সেইটাও অনের থেকে আমরা শুনতে পারি। তারা যদি অমেদ্য খায় এবং সব কিছু করে নিজের সাথের জন্য, আচার্য হতে পারে না। আচার্য হচ্ছেন সেই মহাপুরুষ যাদের জীবন চরিত্রে সম্পূর্ণ স্পষ্ট আছে, নিঃসন্দেহ আছে যে তিনি কৃষ্ণার্থে অকেল চেষ্ট, এই সূত্র অনুসারে সব কিছু করে। তাদের মনেও কোনো চিন্তা কখনো থাকে না নিজের স্বার্থের জন্য, সব কিছু কৃষ্ণের জন্য, কৃষ্ণের প্রসন্নতা করে, কৃষ্ণের প্রসন্নতার জন্য করে। তো সেই রকম মহাপুরুষ ছিলেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। আমরা তার কথা শুনি, আমরা কি তার উপস্থিত সেই সময় উপস্থিত যদি হতাম, তো তার কথা আমরা সহন করতে পারতাম কিনা? আমাদের অপর্যাপ্ত ভাগ্যে তাদের মুখ্য শিষ্য ছিল এই সি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। একই প্রকার করেছেন এবং সেই ফলে এখন আমরা এখানে সমাবেত আছি এবং সারা পৃথিবীর মধ্যে কালকে তাদের গুরু মহারাজ শিল ভক্তি স্টান সরস্বতী ঠাকুর প্রভুপাদের 150তম ব্যাস পূজা উদযাপিত হল। কিন্তু তার বাণী তাদের গুরু মহারাজের থেকে ভিন্ন ছিল না, এই কি প্রকার, এই কি বাণী, এই কি সন্দেশ? সাবধামান পরিত্যাজ্যা মামেকম শরণং ব্রজ। আর সব অন্যরকম ধর্ম, উপধর্ম, অপধর্ম, তথাকথিত ধর্ম ছেড়ে সর্বতোভাবে আমার শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হাও, সেই প্রচার আছে। কিন্তু সেই কথা মেনে চলা কঠিন আছে, হরি কীর্তন করা সহজ আছে, কিন্তু এই সকল নিয়ম পালন করা কঠিন আছে। কীর্তনে আনন্দ হয় কিন্তু আমরা যদি মনে করি যে কীর্তন আমাদের আনন্দের জন্য হয়, সেটা কীর্তন হবে না, সেটা গৌরবিহিত কীর্তন হবে না। যাতে এই গৌরবিহিত গৌরে অনুমোদিত কীর্তন হবে, প্রথমে আমাদের গৌরবিহিত শ্রবণ করতে হবে। কীর্তন আমাদের আনন্দ বর্ধনের জন্য কীর্তন হয় না, কীর্তনে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বর ঠাকুর হারমোনিয়াম অ্যালাউ করেনি। ভক্তিবিনোদ ঠাকুর খুব বিরুদ্ধ ছিলেন হারমোনিয়াম বাজানো, কারণ এই তার থেকে ঔস্তাদি বেশি হয়, কত ভালো করে, আমি মিউজিক করি এবং কত সুন্দর মধুরভাবে আমি গাই। কীর্তন অবশ্যই সঙ্গীত আছে, কিন্তু মনোরঞ্জনী সঙ্গীত সেই মতো না। প্রকৃত কীর্তন হচ্ছে শুদ্ধ ভক্তদের তাল থোকা সেটাও থাকে, কিন্তু আসল কীর্তনে উচ্চ হয় শুদ্ধ ভক্তদের শুদ্ধ উদ্দেশ্য, শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট কর। খুব সহজ আছে শুদ্ধ ভক্তি পথ থেকে একটু সরে দাও, একটু সাইডে যাওয়া, একটু সাইডে গেলে যে একটু আরো বেশি হয়ে যায়। সুরজের ধারা ব্লেডের ধারের মতো ভক্তিপথ, সেই জন্য আমাদের শিল প্রপাত এই শ্রী ভক্তিবেদান্ত স্বয়ং প্রপাত আপনারা যদি দেখবেন, মানে হয় সেটা বাংলায় অনুবাদিত হচ্ছে না, কিন্তু প্রপাতে অনেক চিঠিপত্র ছিল, সংকলিতও আছে এবং প্রকাশিতও আছে ইংরেজিতে। অধিকাংশ চিঠিপত্র তাদের শিষ্যদের উপদেশ দেওয়ার জন্য ছিল। বারবার শ্রীল প্রভাত লিখেছেন চার নিয়ম ঠিক মতো পালন কর, কমপক্ষে ষোলমালা জপ কর, ধ্যান করে 24 ঘন্টায় নিযুক্ত থাকো খ্রিস্টের সেবায়, খুব ভোরে উঠাও উঠাও মঙ্গলারতির জন্য, শুধুমাত্র কৃষ্ণ প্রসাদ সেবন করো, বাজারে কোনো বিস্কিট পাউরুটি। আমরা যখন সেই সময় শিলপ্রভু আমাদের ভক্তিবেদান্ত স্বয়ং প্রভুপাদের সময় আমরা যখন এই ইস্কনে ছিলাম, তো এই কোনো প্রশ্ন ছিল না, বাজারে দোকানে বিস্কুট ওইসব খাওয়া চকলেট সেরকম সেই চিন্তা মনে আসেনি। সময় বদল হয়ে গেল, তো এই বৈকুণ্ঠ মহাপুরুষদের কথা শুনে লাগে ভালো, কিন্তু তাদের উপদেশ পালন করা থেকে আমাদের উপকার হয়। মনে করলে যে এইসব কথা ওইসব গল্প যা আছে তাদের সম্বন্ধে শোনা ভালো ভালো আছে। তো সেই সকল শ্রবণ করে থেকে আমরা তাদের থেকে আরো দূরে যাই, কারণ যে এইসব কথা শোনা আমার নিজের মনোরঞ্জনের জন্য আছে সেভাবে মনে কর। তো শ্রবণের মাধ্যমে আমাদের অপরাধ হয়, শরণাগত কান দিয়ে শুনতে হবে অতি বিনম্রভাবে। বিনম্রতা শুধু দেখা নাই, দণ্ডবাদ কর, কিন্তু প্রকৃত নম্রতা আছে সম্পূর্ণভাবে প্রস্তুত হওয়া, সাধুদের উপদেশ পালন করা। মহাপুরুষ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বত ঠাকুর ছিলেন এবং আছেন, এখানেও আছেন, আমরা তার সাথে সম্পর্কিত যুক্ত হতে পারি। তাদের সকল আদেশ উপদেশ পালন করা থাকে। তার উপদেশ কিভাবে এখন উপলব্ধ আছে সেই সকল পরম্পরা দ্বারা উপলব্ধ আছে। হরে কৃষ্ণ। কোনো প্রশ্ন আছে? আমার কথার মধ্যে কোনো উলুধ্বনি হলো না, কারণ আমি মনোরঞ্জনের ভাবে বলিনি, ভালো লাগে না মায়ার। কত ভালো হয় কথা সেটা আমরা মাপ করতে পারি উলুধ্বনি থেকে নাকি? আমার মনে হয় যদি উলুধ্বনি হয় না সেটা ভালো কথা। আমরা যদি ভালো না লাগে আমি সঠিক কথা বলি।
হরে কৃষ্ণ মহাচার, ধন্যবাদ প্রণাম গ্রহণ করুন মহারাজ। আপনি বললেন যে আমাদের কখনো আমার ভালো লাগার জন্য ভক্তি করা উচিত নয়, তো কিন্তু আমাদের ক্ষেত্রে তো আমরা প্রসাদ পাই, মনে করি আমার ভালো হবে, কীর্তন করি আমার ভালো, তীর্থে যাব আমার আনন্দ,
সেই তো প্রাথমিক অবস্থা। শিশুর মতো আমরা ভক্তি করি। অবশ্যই পরমহংস শুদ্ধ ভক্তরা আনন্দ পায় কৃষ্ণ প্রসাদ সেবন করে থাকে, কিন্তু তাদের আনন্দ যা তারা অনুভব করে সেটা অপ্রাকৃত স্তর থেকে, কারণ তারা প্রসাদ সেবন করার সময় মনে করেন যে এই হচ্ছে কৃষ্ণের উচ্ছিষ্ট এবং আমরা তার স্বাদ থেকে আনন্দ পাই, সেটা হচ্ছে সূত্রপাত।
আপনি বললেন যে আমরা মানে বিনয়
সেই রকম না হলে আমরা ভক্তিতে প্রবেশ করতে পারি না, কারণ আমাদের এই জড় অবস্থায় আমাদের বুদ্ধি অত দুষ্ট আছে যে কোনো কার্যে যদি আমাদের নিজের স্বার্থ না আনন্দ না হয় তাহলে আমরা করব না। শিল প্রভুপাদ আমেরিকায় সর্বপ্রথমে কীর্তন করেন এবং সব নতুন ভক্ত সব হিপি ছিল, ভালো লাগেছে, খুব ভালো, এবং প্রচুর প্রসাদ দিয়েছে, সুস্বাদু প্রসাদ, এবং সব হিপি খেয়ে বলেছে গল পর্যন্ত অথা উপরেও খাও। সেটা হলো আরম্ভ।
মহারাজ আপনি বললেন যে আমাদের,
এবং তা থেকে পরিবর্তন হয়ে যায়। যদি আমরা সাথে সাথে সাধুদের শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা শুনে প্রসাদের প্রভাব আছে, এমনকি নিজে জীবা সুখের জন্য প্রসাদ সেবন করে ভক্তি প্রভাব হবে, কিন্তু আস্তে 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 শুদ্ধত হবে। ব্যাপার আছে যে এই ভক্তি করে থেকে কি হয়, সেই তো দর্পণ মার জনম, তো চিত্ত দর্পণ মার্জন করার সাথে সাথে এই হাত দিয়ে যদি আমরা ঝাড়ু লাগাই এবং অন্য হাত থেকে আমরা আবর্জনা ফেলি, সেই রকম অবস্থা। আগুন আছে, এক হাত থেকে আমরা পেট্রোল ডালাই এবং অন্য হাত থেকে জল, কিছু হবে, কমপক্ষে ধুম হবে। তো শুদ্ধ ভক্তদের প্রয়াস আছে, আমাদের বেশি কৃষ্ণ কথা, কৃষ্ণ ভক্তি দাও, কিন্তু আমরা কিছু গ্রহণ করি যা আমরা ভালো লাগি, আর যা আমরা ভালো না লাগি সেটা আমরা গ্রহণ করতে চাই। সেটা অর্ধ কুকুটি ন্যায় বলে, কুকুটি মানে মুরগি। তো একজন বুদ্ধিমান জন মনে করেছেন যে আমার মুরগি আছে, প্রতিদিন আমি একটা ডিম পাই তা পেছন বাঘ থেকে, কিন্তু সামনে বাঘে কিছু খাওয়াতে হবে, তা থেকে কিছু লাভ হয় না। তো সেটা আমি সেই মুরগিকে আমি কাটব এবং শুধুমাত্র পেছন বাঘ রাখি, ডিম পাওয়া যাবে না।
আপনি বলেন যে আমাদের বিনয়টা দেখানো উচিত নয় বা মানে কপট ভাবে করা উচিত
প্রতিষ্ঠাদি যত উপসক।
এখন মহারাজ আমাদের তো বিনয়ই নেই, মানে আমাদের ভেতরে তো বৈষ্ণব সমাজে চলতে গেলে অন্তত কিছুটা বিনয় দেখানোর জন্য হলেও মানে চলার জন্য হলেও দেখাতে হয়।
তো এইটা ভক্তদের সঙ্গে কৃষ্ণ সেবা কর, ভক্তি কর, যাদের হৃদয়ের মধ্যে এই এই প্রকৃতির বিনয় তো কমপক্ষে ধারণা আছে। আসলে আমরা সবাই কপট আছি, আমি বিশেষ করে, কারণ বাইরে আমরা দেখাই ভক্তি ভক্তি ভক্তি, কিন্তু অন্তরে অনুভব থাকে, তবু আমাদের ভক্তি করতে হবে, কারণ সাধনা না করলে সিদ্ধি হবে না। আমরা সাধনা অবস্থায় আছি, সাধক, আমি চেষ্টা করি ভক্তি করতে। সেই জন্য শিল প্রভুপাদের সকল রচিত গ্রন্থ পাঠ করা অত্যন্ত উপকারী আছে, কারণ প্রত্যেক শব্দে প্রত্যেক অক্ষরে শুধুমাত্র ও শুদ্ধ ভক্তি ভাব রয়েছে। ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজ ব্রজ বনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ভজন বিনা গতি নাই রে। এইসব কথা শুনে আমার উদ্দেশ্য নাই যে আপনারা সব হতাশ হবে, কিন্তু যে নিজে মন সেটা আমাদের পরীক্ষা করতে হবে। এবং যদি আমরা সম্পূর্ণভাবে ঠিক পথে চলছে না, তো আবার সেই ঠিক পথে আমরা চলতে পারি।
হরে কৃষ্ণ মহারাজ, আপনার চিচরণে দণ্ডবত। তাহলে কি আমাদের গুরু মহারাজ ভগবানের আনন্দ দানের জন্য কর্ম করা উচিত, সেটা আমি ঠিক জানতে চাই।
কি বলছেন?
তাহলে কি আমাদের গুরু মহারাজ এবং ভগবানের আনন্দ দানের জন্য সব কিছু করা উচিত কিনা?
কি রকম প্রশ্ন! অবশ্যই,
হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম গুরু মহারাজ। গুরু মহারাজ, আমার প্রশ্ন হলো এখানে যে আমরা তো প্রসাদের লোভ এবং কীর্তনের যে আনন্দ, প্রকৃতপক্ষে সেই লোভেই স্কুলে এসেছি এবং প্রভুদের সাথে যুক্ত হয়েছি, তো এখন পরবর্তীতে আমাদের কি করণীয় উচিত?
হ্যাঁ, সেইটা নাই যে আমরা শুধু শুষ্ক চাউল, একটু শুষ্ক চাউলে কিছু নুন দিয়ে খাই এবং আর কিছু নেই, সেটা না। কিন্তু সেই ভাবনা যে আমি ভোগী, সেইতে ছাড়তে হবে। আরো ভালো হবে আমরা যদি এইভাবে মনে করি যে প্রসাদ সেবা করে থেকে আমার আনন্দ অনুভব হয়, তো কি করে অনেরা প্রসাদ সেবন করতে পারবে? আমি যখন নতুন ছিলাম ইসকনে, আমার খুব আসক্তি ছিল প্রসাদের জন্য, কিন্তু সেই আসক্তি তো যেহেতু প্রসাদ হচ্ছে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত উচ্ছিষ্ট, সেই কারণে না, স্বাদের ব্যাপার। তো ব্রাহ্মণ দীক্ষা লাভ করার পরে ভাবছিলাম যে আমি সেই সেবা করব, অনুমতি নিয়েছি ভগবানের জন্য, শ্রী শ্রী রাধা কৃষ্ণের জন্য রন্ধন কর। তো সেই সময় হ্যাঁ, কত ভালো হবে আমার জীবার জন্য, সেই ভাব থাকতে পারে না যে রাধা কৃষ্ণ খুশি হবে এই সেবা, কৃষ্ণ খুশি হবে এবং শ্রী রাধা চরণে প্রার্থনা করে যে প্রকৃত রসইয়া শ্রী রাধা কৃষ্ণের জন্য, তো আমাকে আশীর্বাদ দেন যাতে আমি আপনার কৃষ্ণের জন্য কিছু ফাঁক করতে পারি যা দ্বারা শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হবে এবং সকল ভক্তদের জন্য ভোগ বানাচ্ছি এবং সেই চিন্তন হলো। তো আমার নিজে জীব লালস সেটা ছেড়ে কীভাবে সকল ভক্ত সন্তুষ্ট হবে এবং তাদের শরীর পুষ্ট হবে সেবা করার জন্য, তো এইভাবে আমার মনে চেষ্টা ছিল। আমার দূষিত বুদ্ধি পরিবর্তন কর। কিন্তু প্রথম অবস্থায় আমরা শুধুমাত্র প্রসাদে স্বাদের জন্য আসি, সেটা ভালো, এবং সেই রকম চিন্তান সেই রকম প্রচার আমরা করি, হ্যাঁ খুব সুস্বাদু প্রসাদ আছে, আ যাও খাও, কারণ সেই হচ্ছে প্রথম সোপান, না প্রথম সোপানে কাছে আসা। এবং শুদ্ধ শুদ্ধ ভক্তরা প্রসাদের স্বাদ থেকে আনন্দ পায়, ছিটা আনন্দ, সেটা আলাদা। কোন সময় পর্যন্ত বলব? এখন প্রসাদের সময় হয়ে গেল, এরপরে প্রসাদ বিতরণ হবে।
হরে কৃষ্ণ। আমার স্ত্রী মাতাজি একটা প্রশ্ন করবে আপনাকে।
হরে কৃষ্ণ। আমরা যখন কোনো দীক্ষে নেই তখন আমাদের পছন্দ কোনো গোসাইকে দিয়ে নেওয়া যাবে, না মা বাবার ধার্য করা কোনো গোসাই থেকেই নিতে হবে?
হরে কৃষ্ণ প্রভু, ওনার প্রশ্ন হচ্ছে আমরা যখন দীক্ষা মন্ত্র শিক্ষা মন্ত্র নেই তখন কি আমাদের পছন্দ মতো গোসাই থেকে নিতে পারবো, না আমাদের বাপ মার পছন্দ মতো নিতে পারবো? সে
আমাদের পছন্দ না, যা দ্বারা আমাদের উপকার হবে। অনেকবার দেখা যায় যে যা আমাদের জন্য ভালো হয় আমাদের পছন্দ হয় না। এই অসুস্থ পড়লে ওষুধ খেতে হবে, তার স্বাদ ভালো না হলেও খেতে হবে, তা থেকে উপকার হবে। প্রেয়স এবং শ্রেয়স দুই শব্দ আছে, প্রেয়স মানে যা আমরা ভালো লাগি, এবং শ্রেয়স হচ্ছে যা আমাদের চিরকাল উপকারের জন্য আছে।
আমি মনে করি যে যে গোসাইকে আমার পছন্দ হবে এবং যে গোসাই
সবসময় আমার পছন্দ কি হয় সেইভাবে
দেখা গেছে,
সেইভাবে মনে করলে পুনরাপি জানানাম পুনরাপি মারানাম পুনরাপি জানানি জঠরায় সায়ানাম হবে, কারণ সেটা হচ্ছে ভৌতিক ইচ্ছা। ভাববন্ধনের কারণ কি আছে? ভৌতিক কামনা, আমার পছন্দ। এবং কি কে আমার গুরু হবে? যা আমার পছন্দ, আমার পছন্দ।
সেক্ষেত্রে আমার মা অনুমতি না দিলে তো নেওয়া যাবে না, তখন আমি কি করব?
নিজের পরিস্থিতিতেই আপনার জীবনের মধ্যে ওই বাধ্য যা আছে কি করতে হবে আপনার নিজের জীবনে, সেটা আমি ঠিক মতো বলতে পারছি না, কারণ আপনার পরিস্থিতি সম্বন্ধে ওই সব কিছু যা চলছে আমি জানি না। দীক্ষা নেওয়া দরকার আছে, সেটা সবচেয়ে বড় বিচার, এবং সংসারের মধ্যে সাধারণ ধর্ম পালন করতে গেলে মা বাবা আদেশ পালন করা আবশ্যক আছে। যদি দুটোর মধ্যে ধর্ম সংকট হয় তো বরিষ্ঠ ভক্তদের থেকে উপদেশ নেওয়ার উচিত। সাধারণত এই রকম অবস্থায় আমি এই উপদেশ দিই যে একটু একটু অপেক্ষা করা ভালো হয় এবং চেষ্টা করা মার বাবা মন পরিবর্তন করা। কিন্তু কতক্ষণ আমরা অপেক্ষা করতে পারি কোনো গ্যারান্টি নেই যে কালকে পর্যন্ত আমরা এই শরীরে থাকব। যেই কোনো সময় দেহ ত্যাগ হতে পারে, সেটা আর একটা বিচার। কৃষ্ণ ভক্তিপথ আনন্দময় আছে কিন্তু সহজ নেই, মায়া থেকে অনেক বাধা আসে।
হরে কৃষ্ণ গুরু মহারাজ, দণ্ডবত প্রণাম। তো গুরু মহারাজ, আমার একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে প্রসাদ রান্নাটা অনেক সময় আমরা মনে করি যে বাজারে যাই কিংবা রান্না করি, আমার পছন্দ অনুযায়ী রান্না করি, এটা করা উচিত কিংবা ভগবানের পছন্দ অনুযায়ী করা উচিত আমাদের?
প্রথম অবস্থায় ইয়ৎকরোষি ইয়দাশনাসি ইয়জ্জহ সিদ্ধদাসি ইয়ৎতপস্যসি কৌন্তেয়ৎকরুষ্ব মাদর্পণম্। প্রথম সেটা কর্ম যোগ মতো, যে আমরা যা পছন্দ করি আমি করি এবং সেই কার্য এবং সেই ফল আমি ভগবান কৃষ্ণকে অর্পণ করি। সেটা কর্মযোগ না কর্ম মিশ্র ভক্তি হতে পারে, কিন্তু শুদ্ধ ভক্তিতে শুধুমাত্র যা কৃষ্ণ ভক্তি। হরে কৃষ্ণ, আমরা সব কিছু করি শুধুমাত্র কৃষ্ণের সুখের জন্য। গৃহস্থরা বিশেষ করে শাস্ত্রায় নির্দেশ আছে যে গৃহস্থরা নিজে ঘরে তো নিজে পছন্দ অনুসারে রান্না করে ভগবানকে অর্পণ করতে পারে।
হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম গ্রহণ করবেন। আমি গতকালকে গীতা পড়তে গিয়ে একটা বিষয় আসলে বুঝতে পারিনি, সেটা হচ্ছে নির্বিশ্বাসবাদ বিষয়টা কি, একটু যদি কৃপা করে ভালো করে বুঝিয়ে দিতেন।
নির্বিশ্বাসবাদ আপনি বুঝতে পারেন না, নির্বিশ্বাসবাদ কি আছে বুঝলেই সমস্যা হবে। নির্বিশেষবাদ মানে সব কিছু সেটাও বলে না, কিছু সব কিছু একই আছে। আমিও শিল প্রভাদের কৃপায় সেটা আমি বুঝতে পারি না। তাদের বিচার আছে যে সকল কিছু আলাদা আছে, এই হচ্ছে কি, এটা কলম, আধুনিক মতো কলম পেন, এই হচ্ছে ডায়েরি, না এইটা কি ডায়েরি আর এইটা পেন, দুই একই আছে। আমি আপনি আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, সব কিছু একই আছে। আমি যখন ক্ষুধার্ত আছি আপনার সামনে বসে আপনি প্রসাদ নিচ্ছেন, দেখা থেকে আমার পেট ভরে যাবে কিনা আমিও বুঝতে পারি না, নির্বিশেষবাদ।
হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম।
এই মায়াবাদ সম্বন্ধে ভগবদ গীতা যথাযথ পড়তে হবে, এবং বিশেষ করে ওই চৈতন্য চরিতামৃত আদি লীলা সপ্তম অধ্যায়, তার মধ্যে বিশদভাবে নির্বিশেষ মায়াবাদ সম্বন্ধে বর্ণনা আছে এবং মায়াবাদ খণ্ডন আছে।
মহারাজ আপনি বলছেন যে আমাদের যে কোনো সময় আমাদের দেহ ত্যাগ করতে হয়।
হ্যাঁ, কি
আমাদের, আপনি আরেকটাকে বলছেন যে আমাদের যে কোনো সময় দেহ ত্যাগ করতে হয়, তো সেই ক্ষেত্রে আমাদের,
আমি বলছি আমার, সেটা আমার মত নেই,
আমাদের হয়,
আপনার মত আলাদা হলেও দেহ ত্যাগ করতে হবে।
আমাদের যে মানব জীবন,
আমরা যত মত তত পথ আমরা মানি না। আমার মত আছে যে আমি কখনো দেহ ত্যাগ করব, আমার মত হতে পারে, কিন্তু জগৎ জগন্নাথে যাওয়া চলছে, আমার মতে দাঁড়া না।
তো আমার জানার বিষয় হচ্ছে যে আমরা ইস্কন ভক্ত যারা আছি, যারা ছোট, তাও তারা তো ইস্কন থেকে ধিক্কা নিতে গেলে অনেক সময় হয় কি পূর্ণ বয়স্ক এবং চারটা নিয়ম বুঝতে হয় তারপর ধিক্কা নিতে হয়। তো যারা ছোট আছে তারা কি ধিক্কা যদি না হয় তাহলে তাদের কি অন্য কোনো গুরুর কাছে ধিক্কা নিতে পারবে নাকি ইস্কন থেকে ধিক্কা নিতে হবে?
ধিক্কা হচ্ছে একটা অনুষ্ঠান, কিন্তু প্রকৃতির ধিক্কা আছে ঠিক ঠিকভাবেই গুরুর আদেশ পালন কর, ঠিক মতো পালন না করলে দীক্ষা তো শুধুমাত্র ড্রামা মতো। নাকি কি অর্থ আছে যদি আমরা হে গুরুদেব আমি চার নিয়ম পালন করবো, সলমালা জপ করবো এবং পরে করি না? শিল প্রভাত বলেন যে যারা দীক্ষা নেওয়া পরে সব কিছু পালন করে না তারা পশু আছে। কারণ মানুষ কত দিতে পারে, পশু দিতে পারে না।